এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 6 জুলাই, 22 আষাঢ় এবং ফার্সি 15 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইহুদিবাদী ইসরায়েল জেনিন শহরে আবারও ফিলিস্তিনিদের হাতে বড় ধরনের চপেটাঘাত খেয়েছে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে আবারও আলোচনায় গণ অধিকার পরিষদের রেজা নূরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তবে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ ও প্রতারণামূলক বলে দাবি করেছেন দলটির কিছু শীর্ষ নেতা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। স্বচ্ছ আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে ডলারের প্রভাব থেকে বেরিয়ে আসা অপরিহার্য, প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। তেল ও গ্যাস শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ইরান এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রীর আলোচনা। ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ক্রীড়াঙ্গনে বিস্ময়। এবং ভারতের পশ্চিমবঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ এক নারীর। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, বলদর্পী শক্তির মোকাবেলায় স্বচ্ছ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হলে মার্কিন ডলার থেকে সরে আসা অপরিহার্য। সাংহাই সহযোগিতা পরিষদের পূর্ণ সদস্য পদ লাভের পর এই সংস্থার 23তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। সহযোগিতার মাধ্যমে বিশ্ববাসীর চোখের সামনে একটি স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, গত কয়েক দশকের অভিজ্ঞতা থেকে দেখা গেছে পশ্চিমা আধিপত্যের মূল ভিত্তি ছিল ডলার এবং সামরিক শক্তি, ফলে এখন ন্যায় ও স্বচ্ছতার সাথে যে কোনো বিশ্ব ব্যবস্থা গড়তে গেলে এই ডলার এবং আধিপত্যবাদের ভিত্তি থেকে বেরিয়ে আসতে হবে। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদের যে সভ্যতা, সংস্কৃতি ও কৃষ্টিকালচার রয়েছে তা এই সংস্থার মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরিতে সহযোগিতা করতে পারে বলে সাইয়েদ ইব্রাহিম রাইসি উল্লেখ করেন। 2022 সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানে সংঘটিত দাঙ্গার ঘটনা তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এবং তার রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, জাতিসংঘের পক্ষ থেকে এই ধরনের তদন্ত কমিশন গঠন করার ভেতরে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে গত বছরের মে মাসে বিদেশি মদতপুষ্ট কিছু ব্যক্তি বড় রকমের দাঙ্গা সহিংসতার ঘটনা ঘটায়। গতকাল জাতিসংঘ মানবাধিকার পরিষদের 53তম অধিবেশনে ইরানের জাতীয় মানবাধিকার কমিশনের সচিব কাজেম গরিবাবাদী বলেন, অত্যন্ত ধৈর্য এবং দায়িত্বশীলতার সাথে ওই দাঙ্গা পরিস্থিতি মোকাবেলার পরও ইরানের বিরুদ্ধে এই ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের বিষয়টি জাতিসংঘের দ্বিচারিতা ও কপটতা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, যেসব দেশ ইরানে এই দাঙ্গা ও সহিংসতার উস্কানি দিয়েছে তারাই পরবর্তীতে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের ব্যবস্থা করেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন মিশনের রিপোর্টে দাঙ্গার জন্য ইরান সরকারকে দায়ী করে বলা হয়েছে, 2022 সালের ওই দাঙ্গা সহিংসতা দমনে ইরান সরকার কঠোরতা অবলম্বন করেছে, পাশাপাশি দাঙ্গা সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। ইরান সরকার বরাবরই এই ব্যাপারে নিজেদের দায়িত্বশীলতার কথা জানিয়ে আসছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, পারস্য উপসাগরে ইরানের পক্ষ থেকে কোনো তেলবাহী জাহাজ আটকের চেষ্টা করা হয়নি। ইরানের ওই নিরাপত্তা সূত্র স্থানীয় ফার্সি গণমাধ্যমকে এই তথ্য জানায়। আমেরিকা গতকাল অভিযোগ করেছে যে ইরান পারস্য উপসাগর থেকে দুটি তেলবাহী জাহাজ আটকের চেষ্টা করেছে। মার্কিন নৌবাহিনী দাবি করে যে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে ইরান দুটি তেলবাহী জাহাজ আটকের জন্য দুই দফা চেষ্টা চালায়। মার্কিন সেনারা সেই প্রচেষ্টা বানচাল করে দিয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরানের নৌবাহিনী প্রথমে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী টিআরএফ মস নামে একটি জাহাজ আটকের চেষ্টা চালায়। এর কয়েক ঘণ্টা পর বাহরাইনের পতাকাবাহী রিচমন্ড ভয়েজার নামে আরেকটি জাহাজ আটকের চেষ্টা চালায়, কিন্তু আমেরিকার একটি ডেস্ট্রয়ার দেখে ইরানি নৌবাহিনী পালিয়ে যায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড আরও দাবি করেছে, একটি জাহাজ আটকের চেষ্টাকালে ইরানি নৌসেনারা জাহাজটি লক্ষ্য করে গুলি পর্যন্ত চালায়। ইরান এই অভিযোগ দৃঢ়তার সাথে নাকচ করেছে, তবে এ ব্যাপারে আর বিস্তারিত কিছু বলেনি। এদিকে তেল এবং গ্যাস শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রীরা। ইরানের পক্ষে আলোচনায় অংশ নেন তেলমন্ত্রী জাওয়াদ ইউজি এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আলে সৌদ। গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অষ্টম আন্তর্জাতিক সেমিনারের অবকাশে দুই পক্ষ যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এই আলোচনায় বসে। বৈঠকে দুই মন্ত্রী আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারের পরিস্থিতি, তেল বাজারের ভবিষ্যৎ এবং অপরিশোধিত তেলের মূল্য নিয়ে আলোচনা করেন। তেল সংক্রান্ত আলোচনার বাইরে গিয়ে ইরান এবং সৌদি আরবের মন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্ক, হাইড্রোকার্বন বাণিজ্য এবং যৌথ ক্ষেত্র উন্নয়নের ইস্যু নিয়েও আলোচনা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য। আন্তর্জাতিক তেলের বাজারে এই সংস্থার বিরাট প্রভাব রয়েছে। গত মার্চ মাসে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য চুক্তি হওয়ার পর থেকে আন্তর্জাতিক তেলের বাজারে নতুন মাত্রা যুক্ত হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টে 22 মিটার ব্যান্ডে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল। আজ দুপুরে বাংলাদেশের চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন টাইগার ওয়ান ডে এই অধিনায়ক। কান্না ভেজা কণ্ঠে অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছেন, আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটি ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল। আরও বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ব্রের পূর্বাভাস ছিল আগে থেকেই। কোন ক্রিকেটারের এভাবে নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন ডাকার ঘোষণা তো বাংলাদেশের ক্রিকেটে রোজ ঘটে না। শেষ পর্যন্ত যা হল সেটিকে বলা যায় ঘূর্ণিঝড়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন টাইগার ওয়ান ডের এই অধিনায়ক। কান্না ভেজা কণ্ঠে অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছেন, আফগানিস্তানের বিপক্ষে গতকালকের ম্যাচটি ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল তার। এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। এর আগে 2022 সালের 16 জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টি-20 থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর থেকে শুধুমাত্র দেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে দেখা যায় তাকে। গতকাল বুধবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানদের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ কাভার করতে চট্টগ্রামে যাওয়া সাংবাদিকদের কাছে মধ্যরাতে একটি খুদে বার্তা পাঠান তামিম। চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনের বাইরে আজ সকাল থেকেই সময়ের সঙ্গেই জটলা বাড়ছিল ক্রিকেট প্রেমীদের। তবে নির্ধারিত সময়ে হাজির হন তামিম ইকবাল, ছিলেন কিছুটা বিমর্ষ। এক পর্যায়ে সংবাদ সম্মেলনে এসে ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের সিদ্ধান্ত।
I am retiring from international cricket affecting right now. এটা না যে আমি ভুট করে ডিসিশন নিয়েছি, এটা আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে তামিম ইকবাল ইস্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে মন্তব্য জানানোর আগে আজ রাত 10টায় রাজধানীর একটি 5-তারকা হোটেলে জরুরি সভা ডেকেছে বিসিবি। বৈঠক শেষে রাত 11টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে। এর আগে আজ দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। তার এমন ঘোষণায় ক্রীড়াঙ্গনের সকলেই অবাক, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ব্যক্তিগতভাবে মন্তব্য করেছেন দুই বিসিবি কর্মকর্তা। হঠাৎ করে তামিমের এমন সিদ্ধান্ত ভক্ত সমর্থকদের পাশাপাশি মানতে পারছে না বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্ক্ষিত, খুবই দুঃখজনক। আমরা এজন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তামিম ইচ্ছে করলে আরও দুই বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন। আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব। ভারতের পশ্চিমবঙ্গের ভাঙড় কেন্দ্রের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক প্রতিষ্ঠার অভিযোগ করেছেন এক নারী। গতকালের ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
পশ্চিমবঙ্গের ভাঙড় কেন্দ্রের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন এক যুবতী। গতকাল বুধবারের ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, এখনও আমার কাছে কোনো অভিযোগের কপি আসেনি, পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি, দেখি কি অভিযোগ করেছে আমার বিরুদ্ধে। রাজ্য সরকার আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করেছে, কখনো খুনের চেষ্টা, কখনো অস্ত্রসহ খুন, বিভিন্ন মামলা দায়ের করেছে, এমনকি দিন জেলেও রেখেছিল। এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
এটা তো টোটাল মিথ্যে। আর ওই মহিলাটাকে আমি জিজ্ঞাসা করি, মহিলা গার্জেন নাই, মহিলার বাবা নাই, মহিলার মা নাই, মহিলার চাচি নাই, চাচা নাই, কাকা নাই, কেউ নাই, তারা আসলো না কেন? কানাই আর 2 মাস আগে কোথায় ছিল মনে পড়ে নেই? যে আমার সঙ্গে এই করেছে, সেই করেছে, নওশাদ সিদ্দিকী 3 মাস আগে কোথায় ছিল? যখন ও জেল খাটছিল তখন বলে নি কেন? কাল বাদ পরশু দিন ভোট, ওনার মনে পড়ে গেল হঠাৎ। আর যে সাথে করে নিয়ে, কে এসেছে সাথে? ওর বাবা এসেছে সাথে করে, ওর মা এসেছে, ওর কাকা এসেছে, ওর কে এসেছে? এসেছে তো সব্যসাচী, যে প্রাক্তন বিজেপির নেতা,
বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও রাজ্য ক্ষমতাসীন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র হজ অনুষ্ঠানের একদিন আগে কুরআন পোড়ানোর যে ন্যাকারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করার জন্য পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পবিত্র কুরআন পোড়ানোর আগে ইরাক থেকে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ব্যক্তি সুইস আদালতের অনুমতি নেয়। এর প্রতিবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আগামী শুক্রবারকে পাকিস্তানের জাতীয়ভাবে ইয়ম ই তাকাদ্দুস বা কোরআনের পবিত্রতার দিন হিসেবে পালন করা হবে। তার একদিন আগে অর্থাৎ আজ পাকিস্তানের জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসার কথা। সুইডেন সহ পশ্চিমা কিছু দেশের মাঝে মধ্যেই পবিত্র কোরআনের এই ধরনের অবমাননা করা হয়। এর বিরুদ্ধে শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এইসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে সুইডেনে পবিত্র কোরআন অবমাননার মতো যে ন্যাকারজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে নিন্দা জানাতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সহযোগিতার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বিশেষ ভূমিকা পালন করেছে। তবে এই সংস্থাটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কোনো কর্মকাণ্ড এবং অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারে না। জেলেনস্কিকে অনেকটা আনপ্রেডিক্টেবল বলে মনে করে সিআইএ। একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউজ উইক গতকাল খবর দিয়েছে। নিউজ উইকে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে সিআইএ, এমনকি যুদ্ধ শুরুর আগে থেকেই তারা সেখানে তৎপর ছিল। প্রবন্ধের লেখক উইলিয়াম আর্কিন জানিয়েছেন, 2022 সালের জানুয়ারি মাসে সিআইএ প্রধান উইলিয়াম বার্নস মস্কো সফর করেন, তবে সে সময় ইউক্রেনে অভিযান না চালানোর ব্যাপারে রাশিয়াকে রাজি করাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি অন্তত আমেরিকার কর্তৃত্ব মেনে নেয়ার কথা বলেন মস্কোকে। তিন মাস অনুসন্ধান চালানোর পর আরকিন তার এই নিবন্ধ লিখেছেন, তবে কোন সূত্রের নাম তিনি এতে উল্লেখ করেননি। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েল আবারও ফিলিস্তিনিদের হাতে বড় ধরনের চপেটাঘাত খেয়েছে। জেনিনের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমই ছিলেন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
অধিকৃত ফিলিস্তিনের জেনিন আবারও বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর প্রধান খবর ও শিরোনামে পরিণত হয়েছে। ইসরায়েল এখানে আবারও ফিলিস্তিনিদের হাতে বড় ধরনের চপেটাঘাত খেয়েছে। প্রায় ২১ বছর আগে ২০০২ সালে এখানে সর্বশক্তি নিয়ে হামলা চালিয়েছিল ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের সেই অভিযানে প্রায় ৫০ জন ফিলিস্তিনি শহীদ হলেও ২৫ জন ইসরায়েলি হানাদার সেনাও নিহত হয়। ইসরায়েল এবারও এখানে হাজার হাজার সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনী নিয়ে স্থল ও আকাশপথে অভিযান শুরু করে, কিন্তু ফিলিস্তিনিদের বীরত্বপূর্ণ প্রবল প্রতিরোধের মুখে দুই দিনেরও কম সময়ে এই অভিযান থামাতে এবং সেখান থেকে সব ইসরায়েলি সেনাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে তেল আবিব। বেশ কয়েকজন ইসরায়েলি সেনা এই অভিযানে হতাহত এবং ইসরায়েলের বেশ কয়েকটি সাঁজোয়া যান ও ড্রোনও ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে ধ্বংস হয়েছে। এছাড়াও তেল আবিবে এক ফিলিস্তিনি যুবকের শাহাদাত পিয়াসী হামলায় অন্তত ৩ ইসরায়েলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সম্প্রতি জেনিন থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল অবৈধ ইসরায়েলি বসতি লক্ষ্য করে। ফিলিস্তিনিরা এখানে ক্ষেপণাস্ত্র ছাড়াও নানা ধরনের অস্ত্রের কারখানা চালু করেছে বলে ইসরায়েল আতঙ্কিত হয়ে পড়ে। জেনিনের বীরত্বের ঐতিহ্য কেবল সাম্প্রতিক কয়েক দশকের নয়। ১৯৪৮ সালের যুদ্ধ সন্ত্রাসী ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের জেনিন অঞ্চলটি দখল করতে ব্যর্থ হয়েছিল। ইসলামী ইরানের মদতপুষ্ট ফিলিস্তিনের সংগ্রামী দলগুলো সাম্প্রতিক সময়ে ইসলামী ইরানের উৎসাহে ও পরামর্শে জেনিনকে সশস্ত্র করে এই এলাকাটিকে ইসরায়েলের জন্য নতুন গাজা বা দক্ষিণ লেবাননের মতো প্রতিরোধের দুর্গ বা কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ও পত্রপত্রিকাগুলো জেনিনে ইসরায়েলি ব্যর্থতা নিয়ে নেতানিয়াহুর কঠোর সমালোচনামূলক নানা মন্তব্য প্রচার করেছে। ফিলিস্তিনিদের প্রতিরোধ ক্রমেই অপরাজেয় ও দুর্বার হয়ে উঠছে বলে এইসব ইসরায়েলি মিডিয়া উল্লেখ করছে।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আবারও আলোচনায় গণ অধিকার পরিষদের রেজা নূরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সাম্প্রতিক বহিষ্কার, পাল্টা বহিষ্কারের নানা আলোচনা ছাপিয়ে আবারও বিরোধীদের দ্বন্দ্ব স্পষ্ট। এদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ ও প্রতারণামূলক বলে দাবি করেছেন দলটির কিছু শীর্ষ নেতা। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আবারও আলোচনায় গণ অধিকার পরিষদের রেজা নূরের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। সাম্প্রতিক বহিষ্কার, পাল্টা বহিষ্কারের নানা আলোচনা ছাপিয়ে আবারও বিরোধিতার দ্বন্দ্ব স্পষ্ট। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ ও প্রতারণামূলক বলে দাবি করেছে দলটির কিছু শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলটির ৯ জন কেন্দ্রীয় নেতা সমন্বিতভাবে এ দাবি করেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর অভিযোগ করেন, সরকার নানাভাবে রাজনৈতিক দলগুলোকে ভাঙনের চেষ্টায় রত। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান জানান, গঠনতন্ত্র অনুযায়ী ডক্টর রেজা কিবরিয়ার অপসারণ সম্পূর্ণ অবৈধ। দলের বড় একটি অংশ রেজা কিবরিয়ার অবৈধ অপসারণ প্রক্রিয়াকে সমর্থন করে না এবং তিনি দলের আহ্বায়ক হিসেবে বহাল রয়েছেন বলে তারা দাবি করেন।
উক্ত সভায় সদস্যরা গোপন ব্যালটে ভোট গ্রহণের আহ্বান জানালে তা না করে প্রকাশ্যে হাত তুলে সমর্থন জানাতে বলা হয়, ফলে অনেকেই ভোটদানে বিরত থাকেন। কিন্তু সভা শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রেজা কিবরিয়াকে ২/৩ ভোটে অপসারণ করা হয়েছে বলে দাবি করা হয়, যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং প্রতারণামূলক।
গণ অধিকার পরিষদের এই 9 জন কেন্দ্রীয় নেতা গত কয়েকদিন আগেও দলটির সদস্য সচিব নুরুল হক নূরের পক্ষে ছিলেন। তবে আজ সংবাদ সম্মেলনে তারা দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার পক্ষে কথা বলেন, জানিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। নির্বাচনকে সামনে রেখে এগুলো কিসের আলামত, সেসব প্রশ্নও অনেকের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর জানান, তার দলকে ভাঙনের নানা চক্রান্ত চলছে। সরকার এখানে নানাভাবে রাজনৈতিক দলগুলোকে ভাঙার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ডাকসুর এই সাবেক ভিপি।
গোয়েন্দা সংস্থার পরামর্শে সহযোগিতায় তাদেরকে নিবন্ধন দেওয়া হবে। বিএনপির নামে যে তৃণমূল বিএনপি নামে আর এক দল করেছে না, দেখেছেন না? দল থেকে পদ বঞ্চিত, নৈতিকভাবে স্খলিত, আবার আরেকটা বাটপার যায় মাঝে মাঝে ট্রাক নিয়ে নাকি অফিস দখল করতে। এগুলো সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া হয়েছে, সরকার পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা করছে।
তবে সরকার পতন না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক দলের সঙ্গে গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে সবাই ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্বীকার করবে যে আল্লাহ পাক যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন তার প্রত্যেকটি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। মানুষ যে সব কাজ করতে পারে কোনো পশু পক্ষে তা সম্ভব নয়। আবার একটা পশু যা করতে পারে ছোট্ট একটা পাখির পক্ষে তা করা একেবারেই অসম্ভব। কিন্তু তারপর অনেক মানুষ কিংবা পশু পাখিকে দেখা যায় অন্যের অনুকরণ করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনতে।
বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই পড়াশোনা, আচার ব্যবহার, জ্ঞান অর্জন সহ বিভিন্ন বিষয়ে বন্ধু, শিক্ষক কিংবা মহান ব্যক্তিত্বদের অনুসরণ ও অনুকরণ করার চেষ্টা করো। কাউকে অনুকরণ করা খারাপ কিছু নয়, তবে অন্ধ অনুকরণ করা অবশ্যই দোষনীয়। ইসলাম ধর্মে অন্ধ অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, যে কাজই করো না কেন তা আল্লাহর সন্তুষ্টির জন্য করো। কাজটি করার আগে ভেবে চিন্তে দেখতে হবে যে এই কাজটি আল্লাহ পাক পছন্দ করবেন কিনা।
পূর্বপুরুষদের ধর্মের অন্ধ অনুসারীদেরকে কঠোর সমালোচনা ও নিন্দা করা হয়েছে পবিত্র কোরআনে। এমন লোকদেরকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তারই অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদের পেয়েছি। তাদের পিতৃপুরুষরা যদি মোটেই বিচার বুদ্ধি প্রয়োগ না করে থাকে এবং সঠিক পথ প্রাপ্ত না হয়ে থাকে, তবু কি তারা তাদের অনুসরণ করবে? আর যারা কাফের হয়েছে তাদের উপমা হচ্ছে তার ন্যায় যাকে ডাকা হলে সে হাক ডাক ছাড়া আর কিছুই শুনতে পায় না। তারা বধির, বোবা ও অন্ধ, সুতরাং তারা বিচার বুদ্ধি প্রয়োগ করবে না।
বন্ধুরা, অন্ধ অনুকরণের বিষয়ে পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গি জানলে এবার আমরা পাখিদের মধ্যে অনুকরণ প্রবণতা ও এর পরিণতি সম্পর্কে একটি গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে একটি সাক্ষাৎকার। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, অনুকৃতির পরিণতি।
পাখি দেখতে বেশ সুন্দর, আকার ছোট। তিতির পাখির হাঁটা কিংবা নাচ আরও বেশি সুন্দর। সকল পাখি মোটামুটি তিতিরের হাঁটা চেয়ে চেয়ে দেখত, কেমন যেন গর্বের সাথে হাঁটে তিতির। যেই দেখত তার হাঁটা, সেই আকৃষ্ট হয়ে যেত। দূর থেকে তিতিরকে হাঁটতে দেখলেই সব পাখি তাদের খাবার খোঁজার চেষ্টা বাদ দিয়ে কিংবা আকাশে ওড়া বন্ধ করে দিয়ে গাছের ডালে গিয়ে বসত আর মজা করে দেখত কীভাবে হাঁটে তিতির। যেসব পাখির ভালো লাগতো এই তিতির পাখির হাঁটা, তাদের মাঝে দাঁড়কাকও ছিল, তার মনেও তিতির পাখির মতো সুন্দর করে হাঁটার শখ জাগল। শখ তো জাগতেই পারে, সেটা কি দোষের?
অন্যান্য পাখি যেভাবে মনোযোগের সাথে তিতিরের পথ চলার ভঙ্গি উপভোগ করত, কাকও ঠিক তেমনিভাবেই প্রথম প্রথম উপভোগ করছিল তিতিরের হাঁটা। উজ্জ্বল কালো দুচোখে কোনো পলক না ফেলে তাকিয়ে থাকত সেও, মনে মনে কাকও যেন হাঁটত তিতিরের সাথে। একসময় তার মনে হচ্ছিল সেও তিতিরের মতো হাঁটতে জানে না, জানুক অন্তত চেষ্টা করলেই পারবে, কেন পারবে না, সেই বা কম কিসে, তিতিরের চেয়ে তা তো কোনো কিছুতেই কমতি নেই, এরকম ভাবত কাক।
মনে মনে একদিন নিজেকে সে তিতিরের সাথে তুলনা করতে বসল। তিতিরের দুটি পাখা আছে, আমারও তো দুটি পাখা, একটি তো না, তিতিরের একটা ঠোঁট আছে, আমারও আছে। তিতির পাখির শারীরিক গঠন আর আমার শারীরিক গঠন তো একই রকম প্রায়, খুব বেশি পার্থক্য তো নেই। সবই যখন একই রকম, তাহলে তিতির অমন ছন্দে ছন্দে সুন্দর ভঙ্গিতে হাঁটতে পারলে আমি পারবো না কেন? অবশ্যই পারবো।
এই বলে সে সিদ্ধান্ত নিল পরদিন থেকেই সে তিতিরের মতো হাঁটবে। যেই কথা সেই কাজ, পরদিন যখন তিতির তার নিজস্ব ভঙ্গিতে হাঁটতে শুরু করল, কাকও হাঁটতে চেষ্টা করল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সব পাখি তিতিরের হাঁটার ভঙ্গির দিকে অপলক তাকিয়ে তাকিয়ে উপভোগ করল, কাকের হাঁটার দিকে কেউ ফিরেও তাকাল না।
নিজের উপর তার ভীষণ রাগ হল, আর তিতিরের প্রতি হল প্রচণ্ড ঈর্ষা। কিন্তু কিন্তু হিংসা বা ঈর্ষা যাই হোক না কেন, কাক নাছোড় বান্দা। সে সিদ্ধান্ত নিল যে করেই হোক তিতিরের উপর থেকে সবার দৃষ্টি তার দিকে ফেরাবেই। এই সূক্ষ্ম ঈর্ষা কাকের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিল, বিশেষ করে তিতিরের ব্যাপারে।
কাক এখন আর অন্যান্য পাখির মতো তিতিরের পথ চলার ছন্দ উপভোগ করার পাত্র নয়। সে এখন থেকে তিতিরের প্রতিটি পদক্ষেপ, মানে পা ফেলার ধরন ধারণ, খুবই সূক্ষ্ম দৃষ্টিতে দেখবে এবং অনুকরণ করার চেষ্টা করবে, এরকম একটা প্রতিজ্ঞা মনে মনে করে ফেলেছে। এমন কি গুণ আছে বা ঢং আছে তিতিরের হাঁটার মাঝে যে সবাই তাকে দেখে তমকে যায়, তার প্রতি আকৃষ্ট হয়ে কাজ কাম ফেলে রেখে তার হাঁটা দেখে? কাক তা একবার পরখ করতে চায়। শিখবে সে, কোনোভাবেই সে হাঁটতে রাজি নয়, চরম আবেগ আর কৌতূহল নিয়ে অপেক্ষা করতে থাকে কাক পরদিনের সূর্য ওঠার জন্য।
পরদিন সকালবেলা প্রতিদিনের মতোই সূর্য উঠল, প্রতিদিনের মতোই পাখিরা গান গেয়ে গেয়ে জাগিয়ে তুলল প্রকৃতিকে, প্রতিদিনের মতোই অন্যান্য পাখি অপেক্ষা করতে লাগলো তিতির পাখির জন্য। কিন্তু কাকের জন্য আজকের দিনটি প্রতিদিনের মতো নয়, আজ তার জন্য দিনটা একেবারেই অন্যরকম, নতুন এক প্রতীক্ষা, নতুন এক প্রতীক্ষা আর নতুন কিছু শেখার দিন তার। কাক এভাবেই ভেবে ভেবে সকালটাকে ভিন্ন মাত্রা দিল। হাঁটার মাঝে এমন কি রহস্য লুকিয়ে আছে তাকে শিখতেই হবে। দৃঢ় এক প্রত্যয় নিয়ে কাক এভাবেই অপেক্ষা করছিল। ততক্ষণে তিতির পাখি এসে গেল, সবাই কিচির মিচির সুর তুলে যেন তাকে স্বাগত জানাল। কাক আগে থেকেই ঠিক তিতিরের চলার পথের প্রান্তে গিয়ে দাঁড়াল।
তিতির যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, গভীর মনোযোগের সাথে কাক দেখছিল তিতিরের হাঁটার ছন্দ। সে চেষ্টা করল সেই ছন্দের তালে তালে ছন্দ মিলিয়ে হাঁটতে। প্রথম প্রথম নিজে নিজেই চেষ্টা করছিল, কিছুদিন অনুসরণ করার পর তিতিরের সাথে সাথে পাশে পাশে কিংবা কখনো পেছনে পেছনে একই ঢঙ্গে পথ চলার অনুসরণ করল কাক। সে যে কী কঠোর চেষ্টা, প্রাণান্ত অনুকরণ না দেখলে বোঝা কঠিন। তিতির যেভাবে পা তোলে, কাকও সেভাবেই পা তোলে। তিতির যেভাবে পা মাটির পরে রাখে, কাকও ঠিক সেভাবেই তার পা মাটিতে রাখে। এভাবে অনুশীলন চলল বেশ কিছুদিন। কাক এবার মনে মনে ভাবল সে তিতিরের মতো হাঁটার ছন্দ শিখে ফেলেছে।
যথারীতি সব পাখি তিতিরের আসার দিকে চেয়ে থেকে অপেক্ষা করতে লাগল। কাক সেই অপেক্ষার মাঝে বেরিয়ে এলো সবাইকে চমকে দেওয়ার অপূর্ব বাসনা নিয়ে। সে ভাবল আজই সুবর্ণ সুযোগ, সবাইকে তাক লাগিয়ে দিয়ে তিতিরের মতো হাঁটবে সে। আর সবাই অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে, তিতিরের কথা ধীরে ধীরে সবাই ভুলে যাবে।
কাক তার ধারণা অনুযায়ী তিতিরের মতো ঠিক ছন্দ মিলিয়ে হাঁটতে শুরু করল। মনে মনে ভাবল পাখিরাই বুঝে তাকে অভিনন্দন জানিয়ে কিচির মিচির শব্দ তুলে পুরো বাগানটাকে সুরের মূর্ছনায় ভরে দিল। কিন্তু না, পাখিরা বরং একে অপরের দিকে তাকাতে শুরু করল। ভাবখান না, এই কাক কি করছে সব? তাকে তো কখনো এভাবে হাঁটতে দেখেনি তারা। তারা নীরব বিস্ময়ে একেবারে থ মেরে গেল।
কিছুক্ষণ পর সবাই নিরাপত্তা ভেঙে কাককে নিয়ে ঠাট্টা মস্করা শুরু করে দিল। কাক আকস্মাৎ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, একেবারে মাটিতে বসে পড়ল সে। পাখিরা একেবারে উপহাসের ঝড় বইয়ে দিল। কেউ বলল, দেখো দেখো, বছরের পর বছর আকাশে উড়ে বেড়ানোর পর এখনো দু কদম হাঁটতে শিখল না। ছি 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 ছি। কেউ বা বলল, কাকমশাই, তোমার তিতিরের মতো হাঁটার কোনো দরকার নেই, তুমি আগে যেভাবে হাঁটতে সেভাবেই হাঁটো ভাই।
এইসব কথা শোনার জন্য কাক একেবারেই প্রস্তুত ছিল না। তবে মনে মনে সে সচেতন হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল তিতিরের মতো হেঁটে কাজ নেই, তার মতোই সে হাঁটবে। কারণ সে বুঝে ফেলেছে তিতিরকে নকল করার ব্যাপারটা পাখিরা বুঝতে পেরেছে, এটা তার জন্য অপমানজনক। তাই সে নিজের মতোই পথ চলতে চেষ্টা করল। কিন্তু ততক্ষণে সে সব হারিয়ে বসেছে। সে আগে যেভাবে হাঁটত সেটাও ভুলে গেছে। যতই চেষ্টা করল কিছুতেই কাজ হল না। আশ্চর্য হয়ে গেল সে, নিজের চলার ভঙ্গি ভুলে বসে আছে তিতিরকে অনুসরণ করতে গিয়ে। এখন কি করবে কাক? হাঁটা ভুলে লাফিয়ে লাফিয়ে কিংবা কখনো লম্বা পদক্ষেপে চলতে লাগলো।
এরপর থেকে যে বা যারাই আপন জীবন পদ্ধতি ফেলে রেখে অপরকে অনুসরণ করতে গিয়ে গোলমেলে জীবনযাপন করে, তাদের উদ্দেশ্যে মানুষ বলতে শুরু করেছে, তিতিরের নাচ শিখতে গিয়ে কাক তার হাঁটাই ভুলে গেছে।
যারা ভিনদেশী সংস্কৃতি চর্চা করতে গিয়ে ভুলে যায় আপন ঐতিহ্য, তারাও কি এই কাকের উত্তরসূরি নয়? কি বলো বন্ধুরা?
রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, আসরের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ঢাকার এক বন্ধুকে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি?
আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমেই তোমার পরিচয়টা আমাদেরকে জানিয়ে দাও।
আমার নাম আদিবা রহমান, আমি বিএসএন কলেজ কুমিল্লায় পড়ি, আমি ক্লাস 5 এ পড়ি। আমার বসে ঢাকা মানিকদিতে।
তো আদিবা, পড়াশোনা ছাড়া তুমি আর কি করো?
আমি পড়াশোনা ছাড়া নাচ গান করি, তারপর হচ্ছে ছবি আর্ট করি, তারপরে হচ্ছে গল্প লিখি, মাঝে মাঝে খেলাধুলা করি পড়াশোনার ফাঁকে।
তুমি দেখছি অবসর সময়কে ভালোভাবেই কাজে লাগাও। আচ্ছা আদিবা, এখন তো করোনার কারণে তোমাদের স্কুল বন্ধ, অনেকটা বন্দি জীবন কাটাতে হচ্ছে। তো তুমি কিভাবে করোনাকাল পার করছো? করোনাকালে কিভাবে চলা উচিত সে সম্পর্কে কি কিছু বলবে?
এখন আমরা বন্দি কারাগারে, কারণ এখন কোয়ারেন্টাইনে পড়ে গেছি, বাহিরে যেতে পারি না। এখন হয়ে গেছে পরাধীনতা, ছিলাম আমরা স্বাধীন, যেখানে খুশি যেতে পারতাম, যা খুশি করতে পারতাম। এখন বাহিরে যাওয়া তো দূর, কারোর সাথে মিশতেও পারি না। এখন করোনা এসে সব করে শেষ করে দিল। না, এখানেই শেষ নয়, আমরা যদি একটু সচেতন হই তাহলে আবার শুরু হবে নতুন জীবন। তাই আমাদের নিয়মিত হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মানুষের থেকে 3 ফিট দূরে থাকতে হবে, হাঁচি কাশির সময় রুমাল বা হাতের কোনোই ব্যবহার করতে হবে এবং সচেতন থাকতে হবে, তাহলেই আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবো। আর তাছাড়াও আল্লাহকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, রোজা রাখতে হবে, গরিবদের জাকাত দিতে হবে, কুরআন তিলাওয়াত করতে হবে, তাছাড়া আল্লাহ প্রদত্ত যত কাজ আছে তা করতে হবে। এভাবেই আমরা করোনার ভয়কে জয় করতে পারবো।
করোনার ভয়কে জয় করার বিষয়ে তোমার কাছ থেকে কিছু টিপস পেলাম, আশা করি ছোট্ট বোধরা তা মেনে চলবে। তো আদিবা, আমরা জেনেছি যে তুমি নিয়মিত রংধনু আসরও শোনো, তো কেমন লাগে আমাদের অনুষ্ঠান?
আমি আসলে বলতে চাচ্ছি যে আমার রংধনু আসরটা আমি দেখি, আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের গল্প, যেমন রাজার উপদেষ্টা, সিংহ, শিয়াল, গরুর গল্প, এরকম মানে গল্প আমার খুবই ভালো লাগে।
তো রংধনু আসরের বন্ধুদেরকে তুমি কি কিছু শোনাবে?
আমি কবিতা শোনাতে চাই।
কবিতা শোনাবে? ঠিক আছে, শোনাও।
ঘাস ফুল, লিখেছেন রবীন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিলনা নরম পাতা। শুধু দেখো আর খুশি হও, মনে সূর্যের সাথে হাসি কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কোনা দুরি, ঘাস হয়ে ফুটে ওঠে মোরা তারি, লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনিয়া দুলি বাতাসে যখন তারারা ফোটে।
তোমার কবিতাটা বেশ সুন্দর হচ্ছে, তো আর কি শোনাবে তুমি?
আমি কৌতুক শোনাব।
কৌতুক শোনাবে? তাহলে ঝটপট শুরু করে দাও।
ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথন। ডাক্তার রোগী, ডাক্তার সাহেব, আমি সারা রাত ঘুমাতে পারি না, আমাকে ওষুধ দিন। ডাক্তার, আপনাকেই তো আমার দরকার। রোগী, মানে বুঝিনি। ডাক্তার, আরে ভাই, আমার একজন নাইট গার্ড দরকার। তাই
বেশ মজার একটা কৌতুক শোনালে তুমি। তো আদিবা, বড় হয়ে তুমি কি হতে চাও?
বড় হয়ে বিজ্ঞানী হব।
বিজ্ঞানী হতে চাও? কিন্তু তুমি কেন বিজ্ঞানী হতে চাও?
আমি মহাকাশের অজানা যত তথ্য আছে তা প্রকাশ করতে চাই।
অনেক বড় লক্ষ্য তোমার। মহান আল্লাহ তোমার আশা পূরণ করুন, আমরা সে দোয়াই করছি। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য আদিবা রহমান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, এই কামনা করে গুটিয়ে নিচ্ছে রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 6 জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ডেঙ্গু রোগী বাড়তে থাকায় মশক নিধনে তোড়জোড় প্রথম আলো। রিজার্ভ আরও কমল মানবজমিন। শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর টেলিফোন, দ্বিপাক্ষিক সম্পর্ক সন্তোষ প্রকাশ ইত্তেফাক। আমার পেছনে দুজন মেয়ে লেগেছে বলেন হিরো আলম যুগান্তর। সাত সকালে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে ঝরল 4 প্রাণ কালের কণ্ঠ। কলকাতা শিরোনাম। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে প্রত্যাঘাত, চীনে নতুন আইন আনলেন জিনপিং, চিন্তা বাড়ল ভারতের আনন্দবাজার পত্রিকা। ভোটের 2 দিন আগেও দেখেন এই কেন্দ্রীয় বাহিনীর পথ চেয়ে বসে নির্বাচন কমিশন সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। ঢাকায় কর্মসূচি নিয়ে তৎপর হচ্ছে আওয়ামী লীগ, তাতে কি রাজনীতির মাঠ আরো বেশি সরগরম হতে যাচ্ছে বলে মনে হয়?
জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে যথেষ্ট পটু, একথা আমরা সবাই জানি। তারপরে দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ একটি দল। এছাড়া এই দলটি 3 মেয়াদে একটানা ক্ষমতায় রয়েছে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সহ বাংলাদেশের বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে অনেকটা একাট্টা অবস্থান নিয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগের সামনে মাঠ নতুন করে শক্তভাবে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাদেরকে ভোটের রাজনীতি এবং মাঠের রাজনীতি দুটোকেই সমান তালে সামাল দিতে হবে, তবেই তারা সামনের নির্বাচনে যদি ভালো কিছু করতে পারে। গত 3 মেয়াদের ক্ষমতা নিয়ে দারুণভাবে বিতর্ক রয়েছে, এই বিতর্কের কারণেই আওয়ামী লীগের সামনে এখন অনেক বেশি বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে আমি বলবো যে মাঠের রাজনীতিতে তারা সরব হচ্ছে, শক্তভাবে মাঠে নামছে, এটি তাদের জন্য পজিটিভ সাইন। কিন্তু তাদের মাঠে নামার কারণে রাজনীতির মাঠ গরম হবে, এটিও ঠিক। কিন্তু রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যদি সংঘাত সহিংসতা সৃষ্টি হয়, সেটির দায় কেউ এড়াতে পারবে না এবং তা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। এবং যে রাজনৈতিক দল এই কাজ করতে যাবে, তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়বে। ফলে অনেক কিছু হিসাব নিকাশ করেই রাজনৈতিক দলগুলোকে সামনে আগাতে হবে। তারা মুখে যেভাবে যা বলছে, প্রকৃতপক্ষে মাঠে সবকিছু তারা সেভাবে করতে পারবে না।
জনাব সিরাজুল ইসলাম, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে বিক্ষোভ প্রতিবাদ করতে যাচ্ছে পাকিস্তান, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
জি, সুইডেনে যে পবিত্র কোরআন পোড়ানোর ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার নিন্দা এবং প্রতিবাদ সারা বিশ্ব থেকেই করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার নিন্দা জানাই। একটা বিষয় খুবই লক্ষণীয় যে মাঝে মধ্যেই ইউরোপের দেশ সুইডেন এবং ফ্রান্সে এই ধরনের পবিত্র কোরআনের অবমাননা করা হয়, মহানবীকে তারা অবমাননা করে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে পবিত্র কোরআন এবং ইসলাম ধর্মকে বা মহানবীকে তারা যেভাবে অবমাননা করে, বিশ্বের আর কোনো ধর্মের কোনো অবতারকে, কোনো দেবতাকে বা কোনো ধর্মগ্রন্থকে কিন্তু তারা অবমাননা করে না, এরকম আগুন দেয় না। এর মানে পরিষ্কারভাবে বোঝা যায় যে তারা ইসলাম এবং মুসলমানদেরকে সহ্য করতে পারছে না। এর মূল কারণ হচ্ছে যে ইউরোপের এ সমস্ত দেশে দিন দিন খ্রিস্টানরা ব্যাপক হারে মুসলমান হচ্ছে এবং সেখানে ইসলাম জনপ্রিয় হচ্ছে। ইসলামের এই জনপ্রিয়তাকে রুখার জন্য এবং খ্রিস্টানদের ভেতরে যাতে মুসলমান হওয়ার প্রবণতা থেমে যায়, এই সমস্ত কারণেই এইগুলো করা হয়, যাতে সহিংসতা উগ্রপন্থা এগুলো ছড়িয়ে পড়ে। পাকিস্তানের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই পবিত্র কোরআন পোড়ানোর বিরুদ্ধে প্রতিবাদের জন্য যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামীকাল শুক্রবার, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আমি মনে করি রাষ্ট্রীয় পর্যায়ে পাকিস্তানের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর আলাদা তাৎপর্য রয়েছে। এইভাবে সমস্ত মুসলিম দেশগুলোতে যদি উদ্যোগ নেওয়া হতো তাহলে তার আলাদা মর্যাদা ছিল, তার আলাদা মূল্য ছিল, এবং তাতে যারা ইসলাম এবং মুসলমানদেরকে এভাবে অপমান অপদস্থ করতে চায় তারা সতর্ক হতে বাধ্য হতো। কিন্তু দুঃখজনক হচ্ছে বিশ্বের বহু দেশে এইরকম ভাবে প্রতিবাদ বিক্ষোভ করা হচ্ছে না, কিন্তু আমি মনে করি এই ধরনের বিক্ষোভ প্রতিবাদ হওয়াটা খুবই জরুরি ছিল। পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে সেটি অবশ্যই আলাদা রকমের প্রশংসার যোগ্য।
তো জনাব শেজুর ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে প্রত্যাঘাত, চীনে নতুন আইন আনলেন জিনপিং, চিন্তা বাড়ল ভারতের। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সমীকরণ বদলে গেছে। রাশিয়ার উপর আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করায় বিশ্ব বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসে। তবে বিভিন্ন দেশের উপর যখন তখন আমেরিকার নিষেধাজ্ঞা চীন ভালো চোখে দেখছে না, এতে তাদের বিভিন্ন সংস্থার কার্যকলাপও বাধা পাচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে আগ্রহী বেইজিং। এই সমস্যার সমাধানে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে আইনি প্রত্যাঘাতের পরিকল্পনা করেছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীনে বিদেশ নীতি সংক্রান্ত নতুন একটি আইন পাশ হয়েছে। এর মাধ্যমেই আমেরিকা এবং অন্যান্য শত্রু দেশের সঙ্গে পাল্লা দিতে কোমর বেঁধেছেন জিনপিং। চীনের এই নতুন আইনের লক্ষ্য নিঃসন্দেহে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু ভারতের সঙ্গেও চীনের সম্পর্ক খুব একটা মধুর নয়। তাই নয়াদিল্লিরও এক্ষেত্রে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। ভোটের দুদিন আগেও দেখেনি কেন্দ্রীয় বাহিনীর পথ চেয়ে বসে আছে নির্বাচন কমিশন। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আদালতে নির্দেশ আছে সুতরাং রাজ্যের পঞ্চায়েত নির্বাচন করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। অথচ আদালত যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল বা রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য যে পরিমাণ বাহিনীর প্রয়োজন তার অর্ধেকই এখনও এসে পৌঁছায়নি। এখনও কেন্দ্রের পদ চেয়ে বসে রাজ্য নির্বাচন কমিশন। এ পর্যন্ত রাজ্যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের মোট 337 কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত বকেয়া 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছায়নি। রাজ্য নির্বাচন কমিশন একটা সময় পর্যন্ত নিশ্চিত ছিল না আদৌ এই 485 কোম্পানি বাহিনী পাওয়া যাবে কিনা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যেসব জিপিএস গাইডেড ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করছে তাতে জেমিং সৃষ্টি করছে মস্কোর সেনারা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সি রজনিকভ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যেসব ক্ষেপণাস্ত্র রুশ বাহিনীর জেমিং এর শিকার হচ্ছে তার মধ্যে আমেরিকার হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। গতকাল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যখন আমেরিকা থেকে প্রথম হাইমার্স ক্ষেপণাস্ত্র ইউক্রেনে এসে পৌঁছেছিল তখন এই ক্ষেপণাস্ত্র শত্রু বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করত, কিন্তু এখন আর সেই কার্যকারিতা নেই। তিনি বলেন, রাশিয়ার হাতে রয়েছে শক্তিশালী রেডিও ইলেকট্রনিক সিস্টেম এবং শেষ পর্যন্ত তারা এই ব্যবস্থা ব্যবহার করে জিপিএস গাইডেড গোলা ও হাইমার্স ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার ব্যবস্থা করেছে রাশিয়া। রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা। গতকাল থেকে এই প্রতিরক্ষা মহড়া শুরু হয়েছে এবং আগামী 6 দিন ধরে তা চলবে। সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ এ তথ্য জানান। তিনি মঙ্গলবার জানিয়েছিলেন, মহড়ায় যৌথভাবে দুদেশের সেনারা বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মহড়া চালাবে, যাতে সিরিয়ার উপর শত্রুর বিমান হামলা মোকাবেলা করা যায়। গুরিনাম জানান, গতকাল মার্কিন নেতৃত্বাধীন কথিত যৌথ বাহিনীর ড্রোন অত্যন্ত 9 বার ফ্লাইট সেফটি রুল লঙ্ঘন করেছে। তিনি বলেন, মার্কিন জোটের এই নিয়ম ভঙ্গের ঘটনা বেড়ে চলেছে এবং এ কারণে পারস্পরিক গঠনমূলক সহযোগিতা অসম্ভব হয়ে উঠেছে। সুস্থ আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে ডলারের প্রভাব থেকে বেরিয়ে আসা অপরিহার্য প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। তেল ও গ্যাস শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ইরান এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রীর আলোচনা। ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ক্রীড়াঙ্গনে বিস্ময় এবং পশ্চিমবঙ্গে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ এক নারীর। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। এই কামনা করে রেডিও তেহরান থেকে আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։